ঢাকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা ১২টা আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের জন্য কেবলমাত্র মাদ্রাসা শিক্ষাকে দায়ী করা যাবে না।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
শুধু গত তিন বছরে মারাঠা ভূমি আত্মহত্যা করেছেন ১২,০২১ জন কৃষক।
বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে জহুরুল আলমের বিশেষ রিপোর্ট।
দেশের নিম্ন আদালতগুলোতে ৩০,৩৫,০০০ এবং উচ্চ আদালত বা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৫,৪৭,০০০ মামলা নিষ্পত্তির অপেক্ষায় চলে আছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ জানাচ্ছি আমি সঞ্জানা ফিরোজ। শনিবার ইরান হুঁশিয়ার করে জানিয়েছে কোনো ধরনের আগ্রাসন অনুভব করলে তারা তীব্র প্রতিক্রিয়া জানাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি সংবাদ মাধ্যমকে জানান, ইরানের কোনো সীমান্ত কেউ লঙ্ঘন করুক তারা তা চান না। মুসাভি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে কোনো আগ্রাসন বা হুমকি ইরান দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করবে। ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী ইরানের কর্মকর্তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে রবিবার তেহরান যাচ্ছেন। অ্যান্ড্রু মরিসন ওই অঞ্চলের বিদ্যমান উত্তেজনা জরুরি ভিত্তিতে হ্রাস করার আহ্বান জানাবেন। পারমাণবিক চুক্তি না মানার যে হুমকি ইরান দিয়েছে সেই বিষয়েও কথা বলবেন অ্যান্ড্রু মরিসন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানান, আঘাত হানলে মৃতের সংখ্যা অন্তত ১৫০ হবে। এই তথ্য পাবার পর তিনি হামলার পরিকল্পনা বন্ধ করে দেন। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে অতিরিক্ত তীব্র নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দেন তিনি। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ফের আলোচনায় বসতে সর্বোচ্চ চাপ প্রয়োগের পদক্ষেপ হিসেবে এই অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশব্যাপী যেসব অবৈধ অভিবাসীদের আটক করা হবে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত যেতে হবে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনাক্টমেন্টের অস্থায়ী পরিচালক মার্ক মর্গন সাংবাদিকদের জানান, যে পরিবারগুলো নির্বাসন নির্দেশ পেয়েছে তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠানো হবে। শনিবার টুইটারে ট্রাম্প লেখেন, যারা আইন অমান্য করে এই দেশে প্রবেশ করেছেন এবং আইন অমান্য করে এই দেশে বসবাস করছেন তাদের সময় হয়েছে নিজ দেশে ফেরত যাবার। এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী যারা নির্বাসন আদেশ পেয়েছেন তাদেরকে আটক করার জন্য অভিবাসী প্রবর্তন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এই অভিযান রবিবার থেকে শুরু হবার কথা রয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে জানা যায়, এই অভিযান মূলত চালানো হবে যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে, যার মধ্যে রয়েছে হিউস্টন, শিকাগো, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলস। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন কর্মকর্তা অভিযানের এই তথ্য জানান। প্রায় ২,০০০ পরিবারকে লক্ষ্য করে এই অভিযান চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার এক টুইট বার্তায় জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র কয়েক কোটি অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠাবে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অস্থায়ী পরিচালক কেভিন ম্যাকলেনন সতর্ক করে বলেন, এই অভিযান পরিবার থেকে শিশুদের আলাদা করে দেবে। আইসের অস্থায়ী পরিচালক মার্ক মর্গান বলেন, অভিবাসন পদ্ধতির অখণ্ডতা বজায় রাখতে এই অভিযান চালানো প্রয়োজন। বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের জন্য কেবলমাত্র মাদ্রাসা শিক্ষাকে দায়ী করা যাবে না, কারণ জঙ্গিবাদে যারা জড়িত তাদের মধ্যে শতকরা ৫৬% সাধারণ শিক্ষায় শিক্ষিত। পুলিশ সদর দপ্তরের এক গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে। ঢাকা থেকে আরো জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা ২৫০ জনের উপর গবেষণা চালানো হয়। এই গবেষণায় দেখা যায় মাত্র ২২% মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, বাকি ২২% হয়তো অশিক্ষিত না হয় ইংলিশ মিডিয়ামে শিক্ষিত।
অনলাইনে বা ইন্টারনেটে রেডিকালাইজড হয়েছে ৮২%, আর মাত্র ১৮% হচ্ছে ডাইরেক্ট ইনভলভমেন্ট বা ১-টু-১ কমিউনিকেশন। তরুণদের মধ্যে স্বপ্নের অভাব।
মনিরুজ্জামান তার গবেষণা পত্রের উপসংহারে কিছু পরামর্শ তুলে ধরেন।
ফ্যামিলি এনগেজমেন্ট বাড়ানো, তরুণদের মধ্যে খেলাধুলা, কালচারাল মনা চিন্তাভাবনা বাড়ানো।
এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতগণ এতে উপস্থিত ছিলেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বায়ু দূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,75,000 মানুষের মৃত্যু হচ্ছে বলে পরিবেশ বিষয়ক এক সেমিনারে জানানো হয়েছে। বিষয়টির উপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার ঢাকায় আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বেসরকারি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে বলেছেন, বায়ু দূষণের কারণে এশিয়াতে প্রতিবছর মৃত্যুবরণ করেন 26 লাখ মানুষ এবং এই কারণে বিশ্বজুড়ে প্রতি 8 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়ে থাকে। তিনি বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া ও পশ্চিম প্যাসিফিক অঞ্চলের 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয় বায়ু দূষণজনিত। অধ্যাপক কামরুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর সবচেয়ে বায়ু দূষণে দূষিত দেশ বাংলাদেশ আর দিল্লির পর দূষিত শহর ঢাকা। বায়ু দূষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন শহুরে জনগণ এবং শিশু, দরিদ্র ও বয়স্ক নাগরিকেরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়াটার কিপার্স বাংলাদেশ, ইকো সোসাইটি সহ 10টি পরিবেশবাদী সংগঠন এই সেমিনারের আয়োজন করে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের ভাটপাড়া পরিদর্শন শেষে দাবি করেছে, থানা উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে যে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে তারা মূলত পুলিশের গুলিতেই মারা গেছেন। তবে পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা গুলি শূন্যে ছুড়েছেন। কলকাতা থেকে আরো জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, এসএলআর ইনসাস থেকে গুলি চালিয়েছে, পুলিশ বলছে হাওয়ায় গুলি ছুড়েছে, হাওয়ায় গুলি ছুড়লে মানুষের শরীরে লাগে কি করে, মানুষ কি তাহলে হাওয়ায় উঠছিল, বেছে বেছে গুলি করা হয়েছে। এদিন ভাটপাড়ায় পরিদর্শনে যায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, সেই দলে বর্ধমান দুর্গাপুরের সাংসদ আলুওয়ালিয়া ছাড়াও সংসদীয় দলে আছেন সাংসদ সত্যপাল সিং ও বিডি রাম। ভাটপাড়ায় পৌঁছানোর পর এলাকা ঘুরে দেখে বিজেপি প্রতিনিধি দল কথা বলেন স্থানীয়দের সঙ্গে, নিহতদের পরিবারের সঙ্গেও তারা কথা বলেন। এলাকা ঘুরে বিজেপির সংসদীয় দলের প্রতিনিধি সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মন্তব্য করেন, ভাটপাড়ার পরিস্থিতি বাংলার ভবিষ্যতের জন্য দুর্ভাগ্যজনক, ভোট পরবর্তী হিংসা চলছেই বলে জানান তিনি। ভাটপাড়ার সামগ্রিক পরিস্থিতির রিপোর্ট তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহকে দেবেন বলেও জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র এবং আরও 30টি জাতির একটি দল যারা বিশ্বের অর্থনৈতিক পদ্ধতি রক্ষা করে তারা ইরানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর কড়া নজর রাখার বিষয়ে একমত হয়েছে। শুক্রবার ফ্লোরিডার অরল্যান্ডোতে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, 36টি দেশের সরকার এবং গালফ কোঅপারেশন কাউন্সিল, ইউরোপিয়ান কমিশন সম্মত হয়েছে যে ইরানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখা এবং সাহায্য সংস্থাগুলোর উপর কড়া নজরদারির প্রয়োজন রয়েছে। অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে আর্থিক সহায়তা প্রদানে ইরান কোনো পদক্ষেপ না নেয়ার কারণে হতাশা প্রকাশ করেছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। তারা ইরানকে সতর্ক করে বলে, FATF এর মান অনুযায়ী অক্টোবর মাসের মধ্যে পলেরমো অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং কনভেনশন আইন প্রণয়ন না করলে তাহলে তাদের বিরুদ্ধে পুনরায় পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার অরল্যান্ডের ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন FATF এর এই পদক্ষেপকে স্বাগত জানান। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল ব্যাচেলে ভেনিজুয়েলার সরকারকে আটককৃত শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের মুক্তি দেবার অনুরোধ জানিয়েছেন। ভেনিজুয়েলাতে 3 দিনের সফর শেষে এই অনুরোধ জানান তিনি। সফরের সময় তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং বিরোধী নেতা হুয়ান গুয়াডোর সঙ্গে সাক্ষাৎ করেন। ব্যাচেলে বলেন, ভেনিজুয়েলা চরম মানবিক সংকটের সম্মুখীন। তিনি আরও বলেন, এটি খুবই দুঃখজনক, নিজেদের মত প্রকাশের দায়ে এই নির্দোষ মানুষগুলো যথাযথ বিচার পাচ্ছে না, এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, তিনি ব্যাচেলের এই সুপারিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। হংকংয়ের বিতর্কিত বহিঃসমর্পণ আইনের বিরোধিতা করে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান কার্যালয় ঘেরাও করার জন্য এর তীব্র সমালোচনা করেছে হংকংয়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীরা পুরো রাত আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান কার্যালয় ঘেরাও করে রাখে, কমপ্লেক্সের দেয়ালে ডিম ছোড়ে এবং ছবি আঁকে। এক বিবৃতিতে আইন শৃঙ্খলা বাহিনী জানায়, তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে ওই পরিস্থিতি মোকাবেলা করেছে, কিন্তু তারা মনে করে বিক্ষোভকারীদের এইরূপ মত প্রকাশ ছিল অবৈধ ও অযৌক্তিক।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে।
সম্প্রতি জাতীয় সংসদে চলতি 2019 সালের
সবশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের আদালতে 35,82,000-এর উপরে মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। বিচারের অপেক্ষায় থাকা মামলা সম্পর্কে বাংলাদেশের জাতীয় সংসদে বিস্তারিত প্রতিবেদনটি তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
সম্প্রতি জাতীয় সংসদে চলতি 2019 সালের মার্চ মাস পর্যন্ত ঝুলে থাকা মামলার এ পরিসংখ্যান তুলে ধরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেওয়ানি এবং ফৌজদারি মামলা মিলে দেশের নিম্ন আদালতগুলোতে 30,35,000 এবং উচ্চ আদালত বা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 5,47,000 মামলা নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে। তিনি সংসদকে জানিয়েছেন, মামলার জট কমানোর জন্য সরকার আরও বিচারক নিয়োগ এবং আদালতসমূহের অবকাঠামোগত উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে যে হারে মামলার সংখ্যা বেড়েছে তা উদ্বেগজনক। তাদের মতে, দেশে গণতান্ত্রিক শাসনের পরিধি সংকুচিত হওয়া এবং দেশে সুশাসনের অভাবে মানুষের মধ্যে যে আস্থার সংকটের সৃষ্টি হয়েছে, সে কারণে ন্যায় বিচার পাওয়ার আশায় এখন তারা আদালতমুখী হচ্ছেন। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত। ব্যারিস্টার ওমর সাদাতকে প্রশ্ন ছিল, এত বিশাল সংখ্যক মামলার জট কেন সৃষ্টি হয়েছে?
25 লক্ষ মামলা কিন্তু খুব বেশি মামলা না, আমাদের 16 কোটি মানুষের দেশে 25 লক্ষ মামলা থাকতেই পারে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো, এই 35 লক্ষ মামলাকে সমাধান করবার জন্য, এইসব 35 লক্ষ মামলা সুরাহা করবার জন্য আমাদের যে কোর্ট প্রসিজার থাকা দরকার, কোর্টের বাইরে যে আর্বিট্রেশন মিডিয়েশনের যে প্রক্রিয়ার মাধ্যমে যে মামলাগুলো সুরাহা করার ব্যবস্থা থাকা দরকার, সেইগুলো কাগজে কলমে আছে, বাস্তবে কিন্তু নাই। আর আপনি একটা জিনিস দেখবেন যে আপনি গত 10 বছর আগে আমাদের এখানে মামলা ছিল 15 লক্ষ, এখন গিয়েছে 35 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা অন্য একটা অ্যাঙ্গেল আছে যে জিনিসটা আপনাকে দেখতে হবে, যে গত 10 বছরে কিন্তু এখানে রাজনীতি আজকে কোর্ট প্রাঙ্গণে চলে গেছে। যে কোনো কিছু যেটা জিনিসটাকে পার্লামেন্টে সমাধান হতো সঠিকভাবে গণতন্ত্রের চর্চার অভাবে সবকিছুই আজকাল কোর্টের আঙিনায় সমাধান করার জন্য মানুষ যায়। সুতরাং জিনিসটাও দেখতে হবে যে যদি গণতন্ত্রের চর্চা থাকতো তাহলে কিন্তু কোর্টে আঙিনা হয়তো মানুষ যেত না। তো আমাদের এখন সরকারের কাছে প্রশ্ন হচ্ছে, কিভাবে ওনারা এই মামলার যে জমে গেছে সেটা কিভাবে সুরাহা করবেন? তো এটার জন্য আর্বিট্রেশন আছে, যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বলি আমরা। তো এইটা একেবারে অকার্যকর, এটা তো অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন না, এটা হয়ে গেছে অ্যাডিশনাল ডিসপিউট রেজলিউশন। অর্থাৎ এইটা করে আবার সকলকে মামলা করতে আসতে হয়। সুতরাং আমাদের সরকারকে সচেতন হতে হবে, আমাদের বিচার বিভাগকে সচেতন হতে হবে, কিভাবে একটি আধুনিক কোর্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়া আমরা বাংলাদেশে চালু করতে পারি। এটা কোনো রকেট সায়েন্স না, পৃথিবীর সব দেশে আছে, সব উন্নত দেশে আছে, কিভাবে কোর্ট ম্যানেজমেন্টকে সক্রিয় করতে হবে। সেই জিনিসটাকে করে নিতে পারলে আমার বিশ্বাস এই মামলা যে জমে গেছে সেই জমা মামলা কমে যাবে।
বছরকে বছর ধরে মামলা ঝুলে থাকার কারণে যারা আদালতে বিচার পাওয়ার জন্য আসেন তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে কি আপনি মনে করেন?
মামলা জমে থাকার কারণে যে বছরের পরে বছর মামলা জমে থাকছে, এই বিষয়টা আপনি দেখবেন যে যারা ধনী ব্যক্তি তাদের জন্য কিন্তু জিনিসটা অনেক সহজ, কিন্তু যিনি একজন দরিদ্র ব্যক্তি তার জন্য কিন্তু এই বছরের পর বছর মামলা টানতে গিয়ে অনেক নিঃস্ব হয়ে যাচ্ছে। তো সুতরাং স্বাভাবিকভাবে আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা কি এর মাধ্যমে আমাদের মানবাধিকার লঙ্ঘন করছি না? অবশ্যই করছি। আমি কোর্ট থেকে যথাসময়ে একটি মামলা রিলিফ পাবো, এটাই তো আমার প্রত্যাশা, এটাই আমার মানবাধিকারের একটি অংশ। কিন্তু সেটা যখন আমি পাচ্ছি না, আমার মানবাধিকার অবশ্যই লঙ্ঘিত হচ্ছে। এখন সেটা সঠিকভাবে সমাধানের জন্য সরকারের আমি বাস্তবিক উদ্যোগ দেখি নাই। ওনারা মুখে মুখে অনেক কথা বলে, বাস্তবিক একটা উদ্যোগ দেখাতে পারবেন না যেটার মাধ্যমে ওনার মামলার সংখ্যা কমাতে পেরেছেন।
সুশাসনের সাথে বিচার পাওয়ার অধিকার ওতপ্রোতভাবে জড়িত। মামলার নিষ্পত্তি প্রলম্বিত হওয়ায় দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কি আপনার মতে কোনো অন্তরায় সৃষ্টি হচ্ছে?
এই যে ধরেন, একটা মামলা যদি নির্ধারিত হয় বছরের পর বছর চলতে থাকে, আমার কাছে সেদিন একটি মামলা এসেছে 1948 সালে, তো আমরা যদি বছরের পর বছর যদি চলতে থাকে তাহলে এর মধ্যে যিনি অর্থনৈতিক ভাবে যিনি সংগতিপূর্ণ তিনি মামলা জয়লাভ করেন, কারণ অন্য পক্ষ মামলা চালানোর মতো তার সামর্থ্য থাকে না। তখন সে সংগত কারণে অন্য পক্ষে দাবি নেয় বা মামলার তীব্রতার দাবি ছেড়ে দেয়। সুতরাং আইনের শাসন বলতে যেটা আমরা বুঝি, যে সত্যের জয় অসত্যের পরাজয়, এটা কিন্তু এখন হচ্ছে না। এখন হচ্ছে অর্থের জয় এবং বাকি সবকিছুর পরাজয়।
আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিচার প্রার্থীরা যাতে দ্রুত বিচার পান সেজন্য আদালত এবং আইনজীবীদের মধ্যে যেমন সমন্বয় প্রয়োজন, তেমনি সরকারকেও বিচার বিভাগের জনবল বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে আরো বেশি মনোযোগী হতে হবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মনে রাখবেন, প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ী ও চিকিৎসক ডক্টর কালী প্রদীপ চৌধুরীর সঙ্গে কথা বলে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতা আবু নাসির রাজীব, যেখানে কালী প্রদীপ চৌধুরী জানিয়েছেন ঢাকার পূর্বাঞ্চলে এশিয়ার মধ্যে সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করতে চেয়েছিলেন তিনি।
দেখুন, আমার তো জন্ম বাংলাদেশে, সো নাথিং ক্যান চেঞ্জ। জীবনে যেখানে পাহাড় পর্বত সমুদ্রের গভীরে যান, দেশকে বলা যাবে না। আমার ফ্যামিলি 13 generations বাংলাদেশে কাটিয়েছে, সে তাদের অনেক দান, অনেক কিছু করে গেছেন, স্কুল, কলেজ, হাসপাতাল। আমার ইচ্ছা যে ছিল যে আমি বাংলাদেশে এমন একটা জিনিস বানাবো যাতে করে ইট ক্রিয়েট এনথুজিয়াজম, হোপ, ড্রিম অ্যান্ড ইন্টেনশন টু ফ্লাই হাই। আমার একটা আইডিয়া হলো যে আই মাস্ট বিল্ড দ্য টলেস্ট বিল্ডিং, টলার দেন ইন্ডিয়া, টলার দেন পাকিস্তান, টলার দেন এনিবডি এলস ইন বাংলাদেশ। তখন ওই পদ্মা সেতু নিয়ে অনেক চলছিল, তখন পদ্মা সেতুর ব্যাপারে অনেক
বিশ্বব্যাংকের সাথে পদ্মা সেতু ফাইন্যান্সিং নিয়ে ঝামেলা হচ্ছিল বাংলাদেশ সরকারের,
তখনই আমার এটা নিয়ে ইচ্ছা। এবং আই মেড এ উইশ দ্যাট আই উড লাইক টু বিল্ড দিস। এখন উইশ করলে তো হবে না, এটা কার্যকরী করার জন্য আমি আমার পাসপোর্টে আমি দেখাবো 41 times I went to Bangladesh between 2013 to 2018, 41 times. এবং অনেক কাঠ খড় পুড়িয়ে আমরা প্রায় করে নিয়ে এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কোনো একটা কারণে আমি করতে পারলাম না।
প্রজেক্টটা কি বন্ধ হয়ে গেছে না প্রজেক্টটা আপনি মনে করছেন যে এখনো হতে পারে?
না, আমার তো এখনো ইচ্ছা আছে, কিন্তু এটা আমি করতে পারছি না।
কেন পারছেন না?
এটা বিভিন্ন ব্যাপার। দেখুন, আমি দেখুন ওদের একটা অকশন হয়েছিল, সেখানে যে কোনো কারণে আমি অকশনটা আমি পাইনি।
ও এটা কি এখন অন্য কোনো একটা কোম্পানি করবে?
আমি যা শুনেছি তাই।
আচ্ছা, তাহলে আপনার ওই যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা এখন আর বাস্তবায়িত হচ্ছে না?
আমার স্বপ্ন বাস্তবায়িত বাংলাদেশে হচ্ছে,
বাংলাদেশে জি,
কিন্তু আমি এখানে এসে আরম্ভ করেছি। আমি জানেন যে আমি এখানে সান ডিয়াগোতে আমি মানে ইচ্ছা পূরণ করার জন্য আমি একটা জায়গা নিয়েছি এবং এটা খুব দ্রুতগতি এগিয়ে যাচ্ছে। এটা আমাদের ইচ্ছা, ওখানে সান ডিয়াগোর মাপে উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট বিল্ডিং অ্যান্ড টলেস্ট বিল্ডিং এটা হতে যাচ্ছে। তো আমি বলে রাখি, পানির স্বাদ ঘুলে মেটে না। আমাদের সিলেটের কথা আছে, বাংলাদেশের কথা, তো পানির স্বাদ ঘুলে মেটে না। যদি বাংলাদেশে করতে পারতাম তাহলে তৃষ্ণাটা মিটতো পুরোপুরি, এমনও তো আমি পানি পেয়েছি। কিন্তু এই সান ডিয়েগো যেটা করছি এটা পানি নয়, এটা ঘোল।
যদি বাংলাদেশের বর্তমান সরকার অথবা বেসরকারি ব্যবস্থাপনায় অন্য কোনো অঞ্চলে, হয়তো পূর্বাচল না, অন্য কোনো ঢাকার অন্য কোনো স্থানে বা ঢাকার বাইরে অন্য কোনো জেলাতে বা অন্য কোনো শহরে যদি এরকম আপনার স্বপ্নের মতো উঁচু ভবন বা আরও বড়ো কোনো প্রজেক্ট নির্মাণের সম্ভাবনা দেখা দেয়, আপনি কি তাহলে আবার বিনিয়োগ করবেন?
আমি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত ধীর স্থির, অগ্রগতিশীল এবং বুদ্ধিমতী মহিলা এবং নেতা নেত্রী, আমি যে কারণে আমি করতে পারিনি, এটা এটাকে উত্তরণ করতে গেলে ওনার অবগতি ছাড়া এটা সম্ভব নয়।
আপনি কি ওনার সাথে সম্প্রতি কথা হয়েছে বা দেখা হয়েছে?
আমি 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 প্রচেষ্টা করিনি, আমি আমি চেষ্টা করিনি। সো আই থিঙ্ক আমি বলছি আপনাকে যে এরা সরকারি, ওরা যদি মনে করেন যে এটা ইজ এ গুড থিং, আমাকে নাথিং টু আমন্ত্রণ, কারণ আমি তো বিদেশি নয়, আমি দেশের লোক, আমাকে যদি বলা হয় আমি ডেফিনেটলি আমি আমি খুব করতে ইচ্ছুক, ডেফিনেটলি করতে ইচ্ছুক। তবে আস্তে আস্তে বয়সটা তো হচ্ছে, সো ইউ হ্যাভ টু বি অনারেবল অ্যাবাউট ইট, বাট ইউনো আই এম ভেরি আই লাইক টু ডু সামথিং ফর বাংলাদেশ। কারণ আমি একটা জিনিস বলতে চাই, এই যে ঘটনাটা ঘটেছে, এই যে আমরা একটা বিল্ডিংটা করতে যাচ্ছিলাম, এটা আমি নিজে কখনো প্রচার করিনি, চেষ্টা করিনি। আমি কাউকে এই ওয়ান অফ দ্য ফার্স্ট টাইম আই এম গিভিং ইউ ইন্টারভিউ, আমি ইন্টারভিউ আগে দিইনি। তো অনেকে হয়তো ভেবেছে যে আমি ইচ্ছা করে এটা করিনি, তা আমার মনে হয় আমি অনেক চেষ্টা করেছি। আই হ্যাভ বিন দেয়ার 41 times, অনেক পয়সা খরচ করেছি, আর আমি এখনো করতে ইচ্ছুক। বাট উই নিড সাপোর্ট অল দ্য ওয়ে, এটা খুব অনেক বড় ব্যাপার আমার কাছে, অন্যের কাছে ছোটো কিন্তু আমার কাছে অনেক বড়ো। কেন আমি সোজাভাবে করতে চাই, এই উল্টো পাল্টো গিয়ে আমি করতে চাই না, আমি সরকারি কোনো সাহায্য চাচ্ছি না, আদার দেন ট্যাকটিক্যাল সাহায্য, সাহায্য মানে মনিটারি সাহায্য আমি চাচ্ছি না, মানি আই অ্যারেঞ্জ, বাট আই নিড অল দ্য ওয়ে সাপোর্ট। আই উইল বি ভেরি হ্যাপি, গ্রেটফুল ইফ আই এন্ড সাকসেস, আই উইল ফিল ভেরি গুড ইফ আই ক্যান ডু ইট, কিন্তু যদি না হয় আমি সব দর্শককে আর শ্রোতাকে বলতে চাই যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি, কিন্তু আমার একার দ্বারা সম্ভব হয়নি। আমার এখনও খুব ইচ্ছা এটা করার, আপনারা আমার জন্য দোয়া করুন যাতে সব কিছু ঠিক হয়, অ্যান্ড আই এম উইলিং টু গেট ব্যাক টু ওয়ার্ক অ্যাগেইন।
গত কয়েক দশকে আধুনিক বাংলা কবিদের মধ্যে অন্যতম প্রধান কবি জয় গোস্বামী, তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী আহসানুল হক।
আচ্ছা, কি আশ্চর্য দেখো, সমস্ত জীবন প্রায় প্রত্যেকটা দিন সবচেয়ে বেশি করে যে জিনিসটা পড়ল সেই কিনা পড়বে না, তখন মন মন তো একটুও পড়বে না। স্ট্রেচারে লোহা ট্রেতে শুয়ে তুমি ঢুকে পড়বে ফার্নেসে যখন, এই কবিতাটির নাম দাহ্য, লিখেছেন জয় গোস্বামী, যিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি। জয় গোস্বামী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আমারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি
কেমন আছেন আপনি?
ঠিক আছে।
আপনার জন্ম হয়েছিল 50-এর দশকের মাঝামাঝি, 10ই নভেম্বর 1954 কলকাতায়। 13 বছর বয়সে আপনার প্রথম কবিতা লেখা বাড়ির পুরনো সিলিং পাখা নিয়ে। এরপর থেকে আপনি কবিতা লিখছেন, আজকে অনেক বছর হয়ে গেছে, কয়েক দশক ধরে আপনি কবিতা লিখছেন। আজকের দিনে সাহিত্য, আজকের দিনে কবিতা মানুষের কাছে, সেটা হতে পারে বাঙালির কাছে, হতে পারে সার্বিকভাবে সারা বিশ্বের মানুষের কাছে, সাহিত্য এখন কতটা জরুরি?
আমার যখন বয়স কম ছিল, অর্থাৎ যখন আমি আমার 20-21 বছর বয়স, তখনও খুব কম লোকের কাছেই সাহিত্য জরুরি ছিল, কবিতা খুব কম লোকের কাছেই জরুরি ছিল। এখন বরং দেখতে পাই যে সাহিত্য এবং কবিতা তুলনায় অনেক বেশি লোকের কাছে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।
এটা কেন মনে হচ্ছে,
আমার সঙ্গে যাদের দেখা হয়, যেসব চিঠিপত্র পাই, যেসব ফোন পাই, এই যে আপনি আমার সঙ্গে এখন অত দূর থেকে, অত দূর একটা দেশ থেকে টেলিফোনে কথা বলছেন এবং কথা বলছেন সাহিত্য নিয়ে, কবিতা নিয়ে। সাহিত্য এবং কবিতা যদি একটুও জরুরি না হতো, আপনি কি এই ফোনটা আমাকে করতেন? অর্থাৎ কোনো কোনো মানুষের কাছে সাহিত্য জরুরি, কবিতা জরুরি, তবে সব মানুষের কাছে নয়। সেটা চিরকালই ছিল। অর্থাৎ আমার যখন 20-21 বছর বয়স, যখন আমার প্রথম কবিতা ছাপা হতে শুরু করেছে, তখনও আমার 19 বছর বয়সে প্রথম কবিতা ছাপা হয়, তখনও অল্প লোকের কাছেই কবিতা জরুরি ছিল, এখনো অল্প লোকের কাছেই জরুরি আছে। তবে এখন যেন মনে হয় যে সংখ্যাটা একটু বেশি, একটু বেশি লোকের সঙ্গে কবিতা নিয়ে কথা বলতে হয় বা কবিতা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন একটু বেশি মাত্রায় লোক।
শিক্ষার
একটা কারণ হতে পারে যে তখন আমি বেশি মানুষকে চিনতাম না। এখন আমি একটা কলকাতা শহরে থাকি, আমার অনেকগুলো বই বেরিয়েছে, এখন হয়তো একটা চেনা পরিচিতি হয়েছে, সেই পরিচিতির সূত্রে হয়তো আমি কবিতা নিয়ে বা সাহিত্য নিয়ে কথা বলার মতন লোকজনের মুখোমুখি হয়ে পড়ি। এটা হয়ে পড়া মাত্র, এমন নয় যে খুব স্বেচ্ছায় যে আমি তাদের খুঁজে বার করি, এমন নয়, তাদের সঙ্গে আমার দেখা হয়ে যায় এই পর্যন্ত।
আপনি যেমনটি বললেন যে 19-20 বছর বয়সে তখন তো আপনার সেরকম পরিচিতি আজকের মতো ছিল না, এখন অনেক বেশি মানুষ আপনাকে চেনে, আপনার অনেক বই বের হয়েছে এবং যোগাযোগটাও সহজ হয়েছে মানুষের সাথে মানুষের, এগুলো তো অবশ্যই কিছুটা কারণ। শিক্ষার হার বেড়েছে, আরও বেশি মানুষ এখন বই পড়ে, সেটাও হয়তো একটা কারণ হতে পারে। কিন্তু এমনিতে 100 বছর আগে এই রকম সময়ে, 100 বছর আগের কথাই ধরুন, যে সময় রবীন্দ্রনাথ ছিলেন, এখন 2019 সাল, তো 1919 সালে রবীন্দ্রনাথ জীবিত ছিলেন, নজরুল ছিলেন, আরও অনেকেই তখন লিখছেন, ইংরেজি সাহিত্যেও তখন অনেক বড় বড় সাহিত্যিক জীবিত ছিলেন, তারা সারা বিশ্বে যেই রকম একটা পরিচিতি ছিল, তাদের প্রতি মানুষের যে একটা মুগ্ধতা ছিল, এমনকি রবীন্দ্রনাথ, গান্ধীজি পর্যন্ত রবীন্দ্রনাথের কাছে আসতেন, নেহরু আসতেন, কবিদের একটা বড় একটা জায়গা ছিল, একটা আসন ছিল, সেই জায়গাটা কি এখন আছে?
আমাদের কলকাতা শহরে কবিতা একাডেমি বলে শুধু কবিতার জন্য একটি একাডেমি আছে, যে একাডেমির পরিচালক হলেন, প্রেসিডেন্ট হলেন আর কি, সভাপতি কবি সুবোধ সরকার। সেই একাডেমি থেকে প্রতি বছর কবিতা উৎসব হয়, তাতে সারা বাংলায় যারা কবিতা লিখছেন, এমনকি গ্রামে গ্রামান্তরে যারা কবিতা লিখছেন, তাদের আমন্ত্রণ করে আনা হয়, তারা কবিতার পাঠ করেন। সেই একাডেমি থেকে 7টি পুরস্কার দেওয়া হয়। আমি বলতে চাইছি যে যারা কবিতা আবৃত্তি করেন তাদের পুরস্কার দেওয়া হয়, যারা কবিতা লেখেন তাদের পুরস্কার দেওয়া হয়। এমন নয় কি কবিতা নিয়ে কোনো অর্ধমনস্কতা কোথাও আছে, কোনো অন্য মনস্কতা আছে, কবিতা নিয়ে একটা বিবেচনাবোধ কাজ করে নিশ্চয়ই সমাজের সমস্ত অংশের মধ্যে নয়, বিশেষ একটা অংশের মধ্যে। কারণ কবিতা বা উচ্চাঙ্গ সঙ্গীত, আধুনিক চিত্রকলা অথবা আধুনিক গণিত, এগুলো তো সবসময়ই কিছু মানুষের জন্য, সব মানুষের জন্য নয়, দীক্ষিত মানুষের জন্য। তাই দীক্ষিত মানুষরা ঠিকই আমন্ত্রণ পান এবং তারা তাদের নিজের মতো করে একটা কমিউনিকেশন, পরস্পরের সঙ্গে একটা সংযোগের উপায় ঠিকই খুঁজে পান।
শুনে খুব ভালো লাগছে। আপনার একটা খুব জনপ্রিয় কবিতা আছে, সেই কবিতার কয়েকটি লাইন একটু আমি পড়ি।
হ্যাঁ, আপনি পড়ুন না।
আপনার একটি কবিতা আছে, পাঁচালী দম্পতি কথা। পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব, পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন, এর চোখে ধাঁধা করব ওর জল করে দেব কাদা, পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু কদম, অশান্তি চরমে তুলব কাকচিল বসবে না বাড়িতে, তুমি ছুঁড়বে থালাবাটি আমি ভাঙব কাঁচের বাসন, পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব, পাগলি তোমার সঙ্গে ৪২ কাটাব জীবন, মেঘে মেঘে বেলা বাড়বে ধনে পুত্রে লক্ষ্মী লোকসান, লোকসান পুষিয়ে তুমি রাঁধবে মায়া প্রপঞ্চ ব্যঞ্জন, পাগলি তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাব, পাগলি তোমার সঙ্গে দিবানিত্রা কাটাব জীবন। কবিতাটা পুরোটা পড়লাম না, যাতে শ্রোতারা বুঝতে পারেন যে আপনার কবিতা কবিতাটি কেমন সেটার জন্য আমি একটু পড়লাম। আপনার কবিতার বিষয় আমার কাছে মনে হয় যে আপনার কবিতায় ভীষণভাবে মানবতা বোধ আছে, প্রেম আছে, দুঃখ বোধ আছে, মৃত্যু ভাবনা আছে। আপনার মুখ থেকেই শুনতে চাই আপনার কবিতার বিষয়গুলো আপনার মনে হয় কি।
দেখুন, জল হাওয়া বাতাস যেভাবে ঘরে ঢোকে, জল যেভাবে আমরা পান করি, সেভাবেই মানবতা বোধও আমাদের ঘরে ঢোকে, প্রেমও আমরা পান করি, এটা প্রকৃতির মধ্যে থেকেই আসে।
অনেক ধন্যবাদ, আপনাকে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখলাম, খুব ভালো থাকবেন।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগলো।
এবার মিতালি শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার ও তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে শুরু করা যাক তাহিরা, আমাদের একজন শ্রোতা বন্ধু তো টেলিফোন লাইনে আছেন।
হ্যাঁ, টেলিফোনের ওপারে রয়েছেন ত্রিপুরা থেকে, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে প্রদীপ চন্দ্র কুণ্ডু।
প্রদীপ চন্দ্র, আপনি লাইনে আছেন?
আমি লাইনে আছি, আমি আগরতলা থেকে প্রদীপ চন্দ্র কুণ্ডু বলছি। সবাইকে, সমস্ত শ্রোতা বন্ধুদের আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকেও আমার শুভেচ্ছা জানালাম।
ধন্যবাদ ভাই, আপনিও আমাদের শুভকামনা আপনার জন্য, আমাদের সবার। তো আপনি কতদিন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন?
আমি অনেকদিন আগে, আসলে আমার ভিওএস শোনা এটা 1980 সালের নাগাদ, আমি তখন রেডিও শোনা শুরু, এবং ভিওএস সঙ্গে আমি তখন থেকে আমার খুব ভালো যোগাযোগ ছিল। মাঝখানে
80 সাল মানে প্রায় 4 দশক হয়ে যাচ্ছে।
4 দশক, হ্যাঁ 1980 সাল।
বলুন।
সেই সময় আমার রেডিও আমি ভীষণ ভাবে রেডিও মানে ভালোবাসতাম, ভিওএর অনুষ্ঠান তখন শুনতাম, মিডিয়াম ওয়েভ সারা শর্টওয়েভও ছিল তখন, তো অনেক তখন মানে তখন থেকেই আমি শুনছি। কিন্তু মাঝখানে আমি কর্মজীবনে ঢোকার পরে কিছুটা বিভিন্ন মানে
বেতার
যোগাযোগটা ততটা হয়নি আর কি, হয়ে ওঠেনি। আমি মাঝে মাঝে শুনতাম, কিন্তু পত্র যোগাযোগটা সেটা ছিল না এরকম।
সেটা তো হয়ে যায় কর্মব্যস্ততার কারণে, মানুষ সব সময় সবদিকে তো আর নজর দিতে পারে না। রেডিও হয়তো শুনলেন, কিন্তু মতামত জানিয়ে চিঠি লেখা বা ফোনে যোগাযোগ করা সেটা অনেকেরই অনেক সময় হয়ে ওঠে না। তো এখন আমাদের অনুষ্ঠান আপনি শুনছেন কি?
হ্যাঁ 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 শুনছি, এখনো শুনছি। এখন এখন তো আমি আমি ওই আপনাদের রেডিওতে যেমন শোনা যায়, তারপর মাঝে মাঝে ওই ইয়েতে ফেসবুকে
দেখা যায়
লাইভ যে হচ্ছে স্ট্রিমিং, ওটা তো ওটা শুনছি, ওটা ওখানে আমি মাঝে মাঝে
কমেন্ট করি। তাছাড়া আমাদের তো ইন্টারনেটে ওয়েব পেজ আছে, সেখানে আমাদের অনুষ্ঠানগুলো পরে যদি সময় করে দেখেন পুরোটাই শুনতে পারেন এবং দেখতে পারেন। তো এখন প্রশ্ন করব যে আপনি তো অনেকদিন আগে, সেই 4 দশক আগে শোনা শুরু করেছিলেন, রেডিওর যে অনুভূতি ছিল আর এখন যেভাবে আধুনিক জগতের সাথে তাল মিলিয়ে ভয়েস অফ আমেরিকার পরিবেশনা পরিবর্তন তো হয়েছে, কেমন লাগছে?
নিশ্চয়ই আসলে টেকনোলজির উন্নতির সঙ্গে সঙ্গে তো সবই পরিবর্তন হচ্ছে এবং সেটা আমাদের মেনে নিতে হবে। রেডিও শোনার একটা আলাদা আনন্দ সবসময় আমার কাছে ছিল। দেখুন, রেডিওতে শোনাটা ভালো লাগতো, রেডিও শোনাটা একটা অনেক সময় মানে রিসেপশনের পরিবর্তন হতো, চ্যালেঞ্জিং ছিল। আর এখন তো এই ইন্টারনেটের মাধ্যমে বা ওই লাইভ স্ট্রিম যেটা ফেসবুকে হচ্ছে, সেখানে শোনার ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। আমি আমার সময় মতো আবার সেই ইয়েটাও শুনতে পাই, ইচ্ছে করলেই দেখা যায়, এরকম ব্যাপার হয়ে গেছে।
কিন্তু রেডিওর অনুভূতিটা বোধহয় এখন আর নেই নাকি?
রেডিওর যে একটা চ্যালেঞ্জিং ছিল সেটা নাই, নেই ঠিকই, কিন্তু ভিওয়ের অনুষ্ঠানের যে আলাদা একটা মানে আনন্দ পাওয়া বা বিয়ের অনুষ্ঠান শোনার যে অনেকটা সহজ হয়ে গেছে, যেটা রিসেপশনটা পাওয়া, সেটা তো নিশ্চয়ই আগের চাইতে অনেক ভালো, নিশ্চয়ই বলবো আমি এটা, কারণ এটা সহজ ব্যাপার এখন, শোনাটা এখন সহজ।
আপনাকে আরেকটি প্রশ্ন করব যে এখন যে আপনি অনেক তো নতুন অনুষ্ঠান আমাদের পরিবেশনে যোগ দিয়েছি, তো সেই সব অনুষ্ঠানগুলোর মধ্যে আপনার কোনটা ভালো লাগে বা কোনটার কি পরিবর্তন চান?
এখন তো মানে বিভিন্ন অনুষ্ঠানে আমি পরিবর্তন বলতে, এখনকার অনুষ্ঠান অনেকগুলি আপনাদের এই আমি যেগুলোর মধ্যে শ্রোতাদের পার্টিসিপেশন যেখানে বেশি হয় আর কি, শ্রোতাদের অংশগ্রহণ যতটা বেশি হয়
সোমবার এবং শুক্রবার হয় আলাপন, আর এছাড়া মিতালির আসর আছে, এই
নারী কণ্ঠ,
তো এইসব মিলিয়ে। তবে শ্রোতাদের অংশগ্রহণ যেটা আপনি বললেন মিতালিতে আছে এবং এই তিনটি কল ইন শোতেই আছে।
কল ইন শো গুলি আমি শুনি, ভালো লাগে আমার কাছে এগুলি এখন, মানে
আলাপনের আলোচনা যেটা হয় সোমবার এবং শুক্রবার, আর সেখানেও শ্রোতারা যোগ দেন।
এই অনুষ্ঠানগুলি আমার কাছে মানে আমার খুব ভালো লাগে আর কি। এছাড়া তো ভয়েস অফ আমেরিকার বিভিন্ন সময় বিভিন্ন সমীক্ষা পর্যালোচনামূলক তথ্যমূলক অনুষ্ঠানগুলি, সেগুলো তো ভালোই লাগে সেগুলো দিয়ে, কিন্তু যেগুলোর মধ্যে সরাসরি শ্রোতাদের মতামত পাওয়া যাচ্ছে, শ্রোতারা কথা বলছেন আপনাদের সাথে, মত বিনিময় করছেন, সেগুলো আমি সবচেয়ে বেশি পছন্দ করি সেই অনুষ্ঠানগুলো।
হ্যাঁ, আমাদের কাছে অনেক চিঠি আসে এবং ইমেলেই সবাই লিখেন, সেখানেও আপনারা অনুরোধ জানিয়েছেন যে মিতালির আসর
একটি কথা, যে হাতে লেখা যে চিঠি আমরা পেতাম পোস্টকার্ড বা খামের ভিতরে আসতো, সেই চিঠি কিন্তু আমাদেরও তখন ভালো লাগতো। আপনারা যেমন রেডিওর একটা চ্যালেঞ্জিং ব্যবস্থা ছিল, রেডিওকে এখনও আপনারা ভালোবাসেন, আমাদের কিন্তু ওই হাতে লেখা চিঠিগুলো আমরা এখন খুব মিস করি। মনে হয় কখনো কখনো যে শ্রোতারা যদি আরও বেশি ইমেল না পাঠিয়ে ওই হাতে লেখা কয়েকটি পোস্টকার্ড পাঠাতেন প্রতি মাসে, সেটাই আমাদের মনে হচ্ছে যে অনেক অনেক ভালো।
হ্যাঁ, ভারতের সেই হলুদ রঙের পোস্টকার্ড এখনো কিন্তু বেশ কয়েকটি আমাদের কাছে আছে, আমরা রেখে দিয়েছি,
কিন্তু কমে গেছে তার সংখ্যা, কারণ ইমেল দিলে তো চট জলদি একবারে সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে।
ইমেলটা মানে একটা ব্যাপার হচ্ছে, ইমেলটা খুব সহজ হয়ে গেছে, ইমেলে পাঠানোটা, যেমন একদিকে হচ্ছে ডাক খরচ কমে যাচ্ছে, কমে গেছে একটা ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা দিদি দেখুন, এখানে অর্ডিনারি পোস্ট এখন মানে আমাদের এই ডাক ব্যবস্থায় যারা কাজ করছে, অর্ডিনারি পোস্টের কোনো মূল্যই ওরা দিচ্ছে না। আমরা বাইরে থেকে যে চিঠিগুলি আসছে অর্ডিনারি মেলে, সেই চিঠিগুলি পর্যন্ত এখানে মানে ঠিক মতো ডিস্ট্রিবিউট হয় না। ওই যেগুলো রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট এরকম যেগুলো আছে সেগুলোই হচ্ছে, যার ফলে ডাক ব্যবস্থার উপরে আমরা যারা এই রেডিও শ্রোতা সবসময় চিঠি লিখতাম, এমনকি মানে প্রতিদিন আমি একটা সময় ছিল যখন আমি প্রতিদিন মানে নিজে একটা রিসিভ ডিসপ্যাচের মতো একটা খাতা মেনটেন করতাম, প্রতিদিন বেশ কিছু চিঠি লিখতাম, আবার প্রতিদিন বেশ কিছু চিঠি আসত। কিন্তু এখন ব্যাপার হয়ে গেছে ওই ডাক ব্যবস্থার উপরে আর আস্থা নেই, এখন ডাক ব্যবস্থার রেজিস্টার্ড চিঠি বা স্পিড পোস্টের এসব চিঠিগুলো ছাড়া আর বাকি যে অর্ডিনারি চিঠি সেগুলো বিলি হচ্ছে না।
হ্যাঁ, প্রযুক্তির উন্নতির সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে
সারা বিশ্বেই, কিন্তু ডাক ব্যবস্থা সংকুচিত হয়ে আসছে।
হ্যাঁ, অনেক
যুক্তরাষ্ট্রেও অনেক ডাক বন্ধ হয়ে গেছে।
তো আজকে তো ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আপনি ভালো থাকুন, এবং প্রদীপ চন্দ্র আপনি আগামীতে আমাদের নতুন কোনো কথা শোনাবেন সেটাই আমরা আশা করব।
এবং ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কিন্তু আগে এক সময় আপনাদের অনেক চিঠি আসতো,
তবে ইমেলও কমে যাচ্ছে,
ইমেল অনেক কমে গেছে। আমরা আশা করব যে আগরতলায় আপনি আরো অন্যান্যদের উৎসাহিত করবেন বেতার শোনার জন্য এবং
আমাদের সাথে যোগাযোগ করার জন্য।
অবশ্যই অবশ্যই, আসলে আমি নিশ্চয়ই আমি নিজেও মানে নতুন করে উৎসাহ পেলাম আজকে আপনাদের সঙ্গে কথা বলার এই সুযোগ পেয়ে আর কি, আমার ভীষণ ভাবে আজকে নতুন উদ্দীপনা অনুভব করছি আমি।
ধন্যবাদ ভাই।
আমি চাইবো ও আমার পাশাপাশি আরো শ্রোতা যারা যারা মানে আমার সঙ্গে রেডিও শুনে মাঝে মাঝে কথাবার্তা হয় তাদেরকেও যারা যাতে ভিওএ শুনে এবং আপনাদের কাছে চিঠি পাঠায়, আমি নিশ্চিত ভাবে এই ব্যাপারে একটা ভূমিকা নেব আশা করছি।
অনেক ধন্যবাদ।
এরপরের চিঠি একটি ইমেল লিখেছেন মোহাম্মদ জাকারিয়া চৌধুরী, ভিওএ এর একজন নিয়মিত শ্রোতা। তিনি লিখছেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থেকে, দীর্ঘ ইমেল পাঠিয়েছেন, প্রায়
তিন পাতা।
হ্যাঁ সত্যি, এত এতটা টাইপ করে লিখা রোকেয়া, এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার।
আমার মনে হয় যে চিঠিটি আমরা আগামী কোনো অনুষ্ঠানে পড়ব, আজকে হাতে রেখে দিই।
ঠিক আছে, কারণ অনেক তথ্য দিয়েছেন, অনেক কিছু লিখেছেন, অতীতের অনেক ঘটনার কথা উল্লেখ করেছেন যা আসলে সবিস্তারে না পড়লে ঠিক বোঝা যাবে না।
তো মোহাম্মদ জাকারিয়া, এই ইমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এরপরের চিঠি লিখেছেন মোহাম্মদ রুহুল আমিন, সভাপতি কনফিডেন্স রেডিও লিসনার্স ক্লাব করিমনগর জয়পুরহাট থেকে। রুহুল আমিন, আপনি দীর্ঘ ইমেল লিখেছেন, ভালো লাগছে। আপনি প্রস্তাব করেছেন বিশ্বকাপ খেলা নিয়ে সকলের মনে অনেক জল্পনা কল্পনা, আনন্দ উচ্ছ্বাসের উন্মাদনা চলছে, সকলের মনে একই ভাবনা, নিজের পছন্দের দেশটি বিজয়ী হতে পারবে কি পারবে না। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রতি আমার আকুল আবেদন, এবং একজন প্রবীণ শ্রোতা হিসেবে দাবি করছি বিশ্বকাপকে ঘিরে শ্রোতাদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হোক।
সেটা তো আমরা আহসানুল হককে বলেছিলাম, এবং আহসানবাদে একটি কুইজের কথা বলেছিলেন, যেমনটি আমার মনে পড়ে কোনো একটি খেলার অনুষ্ঠানে, যে এবার বিশ্বকাপে জয়ী হবে কে, কোন দল বিশ্বকাপে ফাইনালে যাবে। তো এই দুটি প্রশ্নের জবাব আপনারা পাঠান, দ্রুত পাঠিয়ে দেন, চট জলদি, কিন্তু খেলা শেষ হয়ে আসছে, বেশি দেরি নেই আর। কোন কোন দল সেমিফাইনালে যাবে অথবা ফাইনালে যাবে, এবং কোন দল জয়ী হবে।
আর হ্যাঁ, আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটের দিকে নজর রাখুন, আমাদের ফেসবুকের দিকে নজর রাখুন। আহসানুল হক, সেলিম হোসেন এবং তাওহিদুল ইসলাম
সবাই
আমরা কিন্তু খেলার খবর নিয়ে বেশ মজার মজার তথ্য আপনাদের দেই, এবং বিশ্লেষণমূলক আলোচনাও থাকে, সেটি আপনারা ভিডিও আকারে এবং অডিও আকারে দুটো ভাবেই দেখতে পাবেন এবং শুনতে পাবেন। তো আমাদের ফেসবুকের দিকে নজর রাখবেন। তো শ্রোতা বন্ধুরা, যথারীতি আপনারা আমাদের কাছে নিয়মিতভাবে লিখুন ডাকযোগে, ফেসবুকে আপনারা প্রশ্ন মন্তব্য করতে পারেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর, আজ এ পর্যন্তই।
এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নেদারল্যান্ডসে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটে কি করে সরকার সমূহ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পরিবেশ সৃষ্টি করতে পারে সেই ভূমিকার ব্যাখ্যা দেন। প্রথম পদক্ষেপ হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির অধিকারের নিশ্চিত করা, যেমন কারোর নিজের সম্পদ বা মেধাভিত্তিক সম্পদের অধিকার নিশ্চিতকরণ। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, মৌলিক অধিকারের অভাবে সৃষ্টি করার উৎসাহ আসে না, কারণ সেই উদ্ভাবনীয় সৃষ্টির কোনো পুরস্কারও পাওয়া যায় না।
Property rights are the bedrock of any successful economy. It's why America insists on these protections in our society and in the trade deals that we enter into as we move forward.
কোনো সমৃদ্ধশালী অর্থনীতির ভিত্তি হচ্ছে এসব সম্পত্তির অধিকার, তাই যুক্তরাষ্ট্র আমাদের সমাজে এবং আমাদের নেয়া ব্যবসা বাণিজ্যে এসব অধিকার রক্ষার প্রতি জোর দিয়েছে। দ্বিতীয়ত, শিল্পোদ্যোক্তাদের আইনের শাসনের গণ্ডিতে থাকা প্রয়োজন, যে আইনি ব্যবস্থাতে ভবিষ্যৎবাণী দেয়া যায় যা সামঞ্জস্যপূর্ণ হয়, যে আইনে বলপ্রয়োগজনিত অধিকারের নিশ্চিত হয় ও যা সরবরাহকারী ও ক্রেতাদের মধ্যে বোঝাপড়া এনে দেয়, এবং সেই আইনি ব্যবস্থাতেই বিভিন্ন সংস্থার বিকাশ ঘটে এবং তা সমৃদ্ধশালী হয়। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, পরিশেষে বিধিনিষেধ আরোপের মাধ্যমে ব্যবসার প্রসারকে রোধ করার যে প্রয়াস, সরকারকে তা বন্ধ করতে হবে।
Under President Trump, we've slashed unnecessary regulations in the United States, we've reduced corporate taxes. This has encouraged companies from the Netherlands to invest in the United States. It's created incentives for American companies to invest all across the world and in our home country. these actions have had undeniable results. Our jobless rate today is the lowest in the United States of America in 50 years, five decades.
President Trump এর অধীনে যুক্তরাষ্ট্রে আমরা অপ্রয়োজনীয় বহু বিধিনিষেধ রোধ করেছি। আমরা কর্পোরেট ট্যাক্স হ্রাস করেছি। হ্রাস করার কারণে নেদারল্যান্ডস থেকে বিভিন্ন সংস্থা যুক্তরাষ্ট্রে বিনিয়োগে আকৃষ্ট হয়েছে। এসব পদক্ষেপ নেবার কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা সারা বিশ্বজুড়ে বিনিয়োগ করতে উদ্যোগী হয়েছে। আমাদের এই দেশে এসব পদক্ষেপ অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। আজ আমাদের বেকারত্বের হার 50 বছরের মধ্যে সবচাইতে কম। ক্ষুদ্র প্রতিষ্ঠানে চাকুরি সৃষ্টির বেলায় যুক্তরাষ্ট্র সম্প্রতি 45 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, কর হ্রাস এবং বিধিনিষেধের স্বল্প প্রয়োগের ফর্মুলা শুধু যুক্তরাষ্ট্রেই নয়, পৃথিবীর বহু জায়গাতেই তা প্রযোজ্য। সমৃদ্ধি, সাফল্য এবং মানুষের বিকাশের ক্ষেত্রে ব্যবসায় ঝুঁকি নেওয়া মৌলিক একটি অঙ্গ। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সম্মেলনে যোগদানকারীদের এখানকার অভিজ্ঞতা ও শিক্ষা তাদের দেশেই নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, তাঁর কথায়, আমরা আশা করব আপনারা এই সর্বাত্মক শিক্ষণীয় অভিজ্ঞতা দেশে নিয়ে যাবেন এবং তার প্রয়োগ করবেন। দেখবেন আপনাদের সমস্যাদি সমাধান হতে শুরু করেছে, নতুন নতুন উদ্ভাবন ঘটাবেন, আপনারা আপনার তথা দেশবাসীর জনগণের মানের উন্নয়ন ঘটাতে পারবেন।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার খেলার খবর। বিশ্বকাপে ইন্ডিয়া এবং আফগানিস্তান মুখোমুখি। সবশেষ খবর হচ্ছে 49 বলে 58 রান প্রয়োজন যদি আফগানিস্তান জিততে চায়, এবং এখন আফগানিস্তান 6 উইকেটে 167 রান করেছে। খেলা জয় পরাজয় যে কোনো সময় যে কোনো দিকে ঝুঁকে যেতে পারে, এবং সেটি নির্ভর করছে একই সঙ্গে আফগানিস্তান ঠিক কতটা মাথা ঠান্ডা রেখে খেলতে পারে এবং ভারতের বলাররা ঠিক কতটা চেপে ধরতে পারে আফগানিস্তানের ব্যাটসম্যানদের সেটির উপর। সেই খেলা নিয়ে একটু বিশ্লেষণ জানার জন্য আমরা এখন যুক্তরাজ্যে যাচ্ছি, এবং যুক্তরাজ্যে রয়েছেন বাংলাদেশের জমুনা টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক সালাউদ্দিন সুমন। সালাউদ্দিন সুমন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? যেমনটা বলছিলাম, জয় পরাজয় যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে, আপনি কার সম্ভাবনা দেখছেন?
বড় দল হিসেবে নিঃসন্দেহে এখনো বলবো যে ভারতের পক্ষেই ম্যাচ আছে বা থাকার সম্ভাবনাটাই বেশি, কারণ দেখবেন যে এই ধরনের সিচুয়েশন থেকে আসলে বাংলাদেশও খুব একটা কিন্তু বের হতে পারেনি ভারতের বিপক্ষে বিভিন্ন সময়ের ম্যাচে। সেই যদি বেঙ্গালুরুতে ফিরে যান 2016 সালের সেই ম্যাচে, মাত্র এক রান বাকি ছিল, এক বা দুই রান বাকি ছিল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ কিন্তু পারেননি। তো এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, কারণ ভারত এমন একটি দল যে যে কোনো সময় কিন্তু আসলে প্রতিপক্ষকে চেপে ধরতে পারে। যদিও আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ কিন্তু আজকে নিজেদের স্কোরটা কিন্তু খুব একটা বড় করতে পারেনি ভারত। তাদের শুরুর দিকে ব্যাটসম্যানরা খুবই চাপের মধ্যে ছিলেন, ইভেন শুধুমাত্র বিরাট কোহলি 67 রান ছাড়া তেমন কিন্তু কেউ করতে পারেনি। কেদার যাদবের একটা 52 রানের ইনিংস ছিল, এ দুটি ছাড়া আর কেউ রান না করতে পারায় কিন্তু 224 রানে গুটিয়ে যায় ভারত। এবং আফগানিস্তান দেখবেন যে বিপরীতে তাদের মোটামুটি একটা ভালো খেলা বা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছে, রহমত শের ব্যাটিং যদি বলেন বা হাসমাতুল্লাহ সাইদি বা মোহাম্মদ নাবি। মোহাম্মদ নাবি এখনো পর্যন্ত উইকেটে আছেন। যেটি বলা যায় যে আসলে চ্যান্সেস অনেক বেশি ভারতের, তবে আফগানিস্তানের কিন্তু একেবারে সম্ভাবনা নেই তা কিন্তু বলার না, কারণ 4 উইকেট হাতে রয়েছে তাদের। আর শেষ পর্যন্ত নার্ভের পরীক্ষায় কতটুকু টিকে থাকতে পারে আফগানিস্তান সেটি দেখার বিষয়।
জি, আসলে আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আজকে ভারতের এত শক্তিশালী ব্যাটিং অর্ডারের বিরুদ্ধে আফগানিস্তানের যে বোলিং এবং স্পিনাররা এত ভালো করেছে, আজ হঠাৎ করেই বলার খুব ভালো করছে, কি কারণ?
দেখুন, এর আগেও কিন্তু একটি ম্যাচ আফগানিস্তান এই উইকেট বা এই মাঠে কিন্তু খেলেছে, অর্থাৎ সেক্ষেত্রে আসলে একই উইকেটে বারবার খেলতে থাকলে বা একই স্টেডিয়ামে কিন্তু একাধিক ম্যাচ খেলতে থাকলে একটা বাড়তি ধারণা তৈরি হয়ে যায় ক্রিকেটারদের, সেটি একটা বড় দিক হতে পারে। আর ওয়ার্ল্ড কাপের কিন্তু আজকে 23-24 দিনের মতো মানে চলছে, অর্থাৎ প্রায় মার্চ পথে রয়েছে এবারের বিশ্বকাপটি, সেই জায়গায় কিন্তু স্পিন ধরার একটি কথা, কারণ আমরা জানি যে ইংলিশ সামারে কিছু কিছু ফেনুতে বৃষ্টি ভুগিয়েছে, কিন্তু আলটিমেটলি যেটি দেখা যাচ্ছে যে এই সময় এসে কিন্তু স্পিনাররা মোটামুটি ডমিনেট করার চেষ্টা করছেন।
জি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটি যদিও এক অর্থে আজকের ম্যাচের সঙ্গে জড়িত, আবার গতকালের ম্যাচের সঙ্গে জড়িত। আমরা গতকাল দেখলাম শ্রীলঙ্কা দুর্দান্ত এক খেলার মধ্য দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে, এবং তারপর থেকে আলোচনা বেশ জোরালো হয়ে উঠেছে যে শ্রীলঙ্কার এই জয় মূলত আসলে পয়েন্ট তালিকার হিসেবে বাংলাদেশের জন্য সেমিফাইনালে যাওয়ার এক ধরনের সম্ভাবনা বেশি তৈরি করেছে, এবং আজকে যদি ফলাফলে এমন হয় যে শেষ পর্যন্ত আপনি যেমনটা বলছিলেন নার্ভের পরীক্ষায় আফগানিস্তান জিতে যায়, পয়েন্ট তালিকার হিসেবটা কি হবে?
সেক্ষেত্রে আরো ওপেন হয়ে যাবে আসলে অন্য দলগুলোর জন্য, যারা 5 নম্বরে থাকে শ্রীলঙ্কা, বাংলাদেশ বা উইন্ডিজ 7 নম্বরে আছে, এই দলগুলোর জন্য শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। শ্রীলঙ্কার পয়েন্ট 6 ম্যাচ শেষে আসলে 6 এবং বাংলাদেশের 6 ম্যাচ শেষে 5 পয়েন্ট। তো সবকিছু বিবেচনায় আসলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া তাদের পয়েন্ট 10, 9, 8 এবং 7 সিরিয়াসলি যদি দেখেন, টুর্নামেন্টের শুরু থেকে একটা কথা বলা হচ্ছিল যে আসলে এই ধরনের টুর্নামেন্টে সব দলের জন্যই কিন্তু সমান সুযোগ রয়েছে, সব দল কিন্তু তাদের পরীক্ষা দিয়েই কিন্তু এখানে জায়গা করে নিয়েছেন, অথচ র্যাঙ্কিং এ যে সিস্টেমটা ছিল সেটা 10 দলই খেলবে, আর শেষের দিকে আফগানিস্তান এখানে ঢুকেছে জিম্বাবুয়ের মতো দলকে হারিয়ে। আর আরেকটা কথা বলা হচ্ছিল যে আপসেট বলে কোনো ম্যাচ হবে না এই বিশ্বকাপে, অর্থাৎ আজকে যদি ভারতকে কোনোভাবে আফগানিস্তান হারিয়ে দেয় সেক্ষেত্রেও আসলে বলার সুযোগ থাকবে না, যদিও কাগজে কলমে ভারত অনেক বেশি শক্তিশালী দল এবং এগিয়ে থাকে, কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এবং এই অনিশ্চয়তার জায়গায় যে 10টি দল রয়েছে, বিশ্লেষকরা বারবার বলছিলেন যে যে কারোরই বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে। তারপরও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ভারত তারা বড় 4টি দল আসলে, তাদের অতীত অভিজ্ঞতা এবং সাম্প্রতিক পারফরমেন্স সবকিছু মিলে কিন্তু সেরা 4-এ আছে। বাংলাদেশের সম্ভাবনা রয়েছে ঢের বলা যায়, কারণ এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার কিন্তু 3টি ম্যাচ বাকি আছে, ইংল্যান্ডেরও 3টি ম্যাচ বাকি আছে, ইংল্যান্ডের ম্যাচ বাকি আছে ইন্ডিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই জায়গায় আসলে গত 27 বছরে কিন্তু ইংল্যান্ড বিভিন্ন সময়ের বিশ্বকাপে 3টি দলের বিপক্ষে একটিও জয় পায়নি, আশার বাণী হচ্ছে সেটা। তবে তাদের যে সাম্প্রতিক ফর্ম এবং ঘরের মাঠের সুবিধা নিয়ে নিশ্চিতভাবে 1-1টি ম্যাচ বা 2টি ম্যাচ তারা জিততে পারে। বাংলাদেশ যদি 3টি অথবা অন্তত 2টি ম্যাচ জিততে পারে শেষ 3 ম্যাচের, অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে, সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে একটা আবারও ভারসাম্য দেখা দিবে, বাংলাদেশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে আসলে এখন পর্যন্ত এই গতকালকের ম্যাচ এবং আজকের ম্যাচের ফল যদি শেষ পর্যন্ত আফগানিস্তানের পক্ষে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ তো নিশ্চয়ই, শ্রীলঙ্কারও একটা বড় সম্ভাবনা বা একটা সুযোগ তৈরি হবে শেষ 4-এ যাওয়ার জন্য।
জি, আমরা দেখলাম যে সব শেষ যে খেলাটি হয়েছে বাংলাদেশ তাদের খেলোয়াড়দের মধ্যে পরিবর্তন এনেছিল, এবং আমরা দেখলাম যে সাইফউদ্দিন ইঞ্জুরিতে থাকার কারণে আরেকজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন, সব মিলিয়ে রুবেল হোসেন খুব ভালো করতে পারেনি, অনেক বেশি রান দিয়েছেন, সামনে খেলা রয়েছে আফগানিস্তানের সঙ্গে, এবং আজকে আফগানিস্তানের যে বলিং আমরা দেখেছি, সব মিলিয়ে আপনার কি মনে হয় যে আবারও সেই প্রথম 3টি ম্যাচ যারা খেলেছিলেন তাই সেই ফর্মেটে ফিরছে, নাকি আবারও কোনো পরিবর্তন হচ্ছে খেলোয়াড়দের?
সেই ফর্মেটে ফিরতে গেলে বা সেই একাদশে ফিরতে গেলে আসলে মোহাম্মদ মিঠুনকে প্রয়োজন। আমরা জানি যে মিঠুন মানে স্পিনের বিপক্ষে বেশ ভালো খেলেন, মোসাদ্দেককে প্রয়োজন, সাইফুদ্দিনকে প্রয়োজন, সেই ক্ষেত্রে লিটন দাস এবং মোহাম্মদ মিঠুনের মধ্যে একটা পার্থক্য রয়েছে, কারণ লিটন দাস কিন্তু নিজে তার নামের প্রতি সুবিচার করেছেন, 95 রানের একটা ইনিংস খেলেছেন উইন্ডিজ বিপক্ষে এবং দলকে জিতিয়েছেন, খুব টাফ মিঠুনের আশা, তবে হয়তো অন্য কোনো জায়গায় বা অন্য কোনো প্লেয়ারের জায়গায় সে হয়তো আসতে পারে, তার সেই সুযোগ আছে। আজকে কথা বলছিলেন যে বাংলাদেশের শক্তির জায়গায় স্পিন, এবং বাংলাদেশ ব্যাট হাতেও কিন্তু স্পিনের বিপক্ষে বেশ ভালো খেলে, বাংলাদেশ আসলে অতটা চিন্তা করছে না আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে, কিন্তু আজকের ম্যাচ শেষ পর্যন্ত হয়তো আবারও বাংলাদেশকে ভাবাতে বাধ্য করবে যে ভারতের যে শক্তিশালী ব্যাটিং লাইন আপ তাদেরকে কিভাবে ওরা কাবু করেছে। একই সাথে যদি
আফগানিস্তানের বিপক্ষে সালাদিন সুমন, আমরা দুঃখিত আপনার বিশ্লেষণ আর শুনতে পাচ্ছি না, আজকের মতো আমাদের আসলে খেলার খবর শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই আমরা আবারও আপনার কাছ থেকে জানবো। সবশেষ খবর হচ্ছে 6 উইকেটে আফগানিস্তান 176 রান করেছে, খেলার খবর আজ এ পর্যন্তই। এবার সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সঞ্জনা ফিরোজ।
ধন্যবাদ। শনিবার ইরান হুঁশিয়ার করে জানিয়েছে কোনো ধরনের আগ্রাসন অনুভব করলে তারা তীব্র প্রতিক্রিয়া জানাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি সংবাদ মাধ্যমকে জানান, ইরানের কোনো সীমান্ত কেউ লঙ্ঘন করুক তারা তা চান না। মুসাভি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে কোনো আগ্রাসন বা হুমকি ইরান দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করবে। ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী ইরানের কর্মকর্তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে রবিবার তেহরান যাচ্ছেন। অ্যান্ড্রু মরিসন ওই অঞ্চলের বিদ্যমান উত্তেজনা জরুরি ভিত্তিতে হ্রাস করার আহ্বান জানাবেন। পারমাণবিক চুক্তি না মানার যে হুমকি ইরান দিয়েছে সেই বিষয়েও তিনি কথা বলবেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানান, আঘাত হানলে মৃতের সংখ্যা অন্তত 150 হবে। এই তথ্য পাওয়ার পর তিনি হামলার পরিকল্পনা বন্ধ করে দেন। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে অতিরিক্ত তীব্র নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দেন তিনি। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ফের আলোচনায় বসতে সর্বোচ্চ চাপ প্রয়োগের পদক্ষেপ হিসেবে এই অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশব্যাপী যেসব অবৈধ অভিবাসীদের আটক করা হবে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত যেতে হবে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনাক্টমেন্টের অস্থায়ী পরিচালক মার্ক মর্গান সাংবাদিকদের জানান, যেই পরিবারগুলো নির্বাসন নির্দেশ পেয়েছে তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠানো হবে। শনিবার টুইটারে ট্রাম্প লেখেন, যারা আইন অমান্য করে এই দেশে প্রবেশ করেছেন এবং আইন অমান্য করে এই দেশে বসবাস করেছেন তাদের সময় হয়েছে নিজ দেশে ফেরত যাবার। এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী যারা নির্বাসন আদেশ পেয়েছেন তাদেরকে আটক করার জন্য অভিবাসী প্রবর্তন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের এবার রয়েছে আমাদের কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়ের কৃষকদের নিয়ে একটি প্রতিবেদন।
মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশমুখ জানাচ্ছেন, যে 12,021 জন কৃষকের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অন্তত 6,888 কৃষক পরিবারের সরকারি সাহায্য পাওয়া উচিত ছিল, কিন্তু তারা যথাসময়ে সাহায্য পাননি। মৃত্যুর পর 6,885 পরিবারকে 1,00,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এই পরিসংখ্যান শুধু 2015 থেকে 2018 পর্যন্ত এই তিন বছরের। এবছরের শুরু থেকে এখনও পর্যন্ত 610 জন কৃষক আত্মহত্যা করেছেন। এদের মধ্যে 192 জন কৃষকের সরকারি সাহায্য পাওয়া উচিত ছিল। কোনো কোনো ক্ষেত্রে কৃষকদের আত্মহত্যার কারণ পারিবারিক হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা আর্থিক। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র এবং আরও 30টি জাতির একটি দল যারা বিশ্বের অর্থনৈতিক পদ্ধতি রক্ষা করে তারা ইরানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর কড়া নজর রাখার বিষয়ে একমত হয়েছে। শুক্রবার ফ্লোরিডার অরল্যান্ডোতে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এই বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, 36টি দেশের সরকার এবং গালফ কোঅপারেশন কাউন্সিল ইউরোপিয়ান কমিশন সম্মত হয়েছে যে ইরানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখা এবং সাহায্য সংস্থাগুলোর উপর কড়া নজরদারির প্রয়োজন রয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল ব্যাচেলে ভেনিজুয়েলার সরকারকে আটককৃত শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের মুক্তি দেবার অনুরোধ জানিয়েছেন। ভেনিজুয়েলাতে তিন দিনের সফর শেষে এই অনুরোধ জানান তিনি। সফরের সময় তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং বিরোধী নেতা হুয়ান গুয়াডোর সঙ্গে সাক্ষাৎ করেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন সিট্রাক ফ্রাঙ্কলিন, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সফিউল আলম মাসুদ। আমি তাওহিদুল ইসলাম এবং
আমি সঞ্জানা ফিরোজ,
আমরা দুজনই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.